শ্রোতা বন্ধু, আপনার উপর শান্তি বর্ষিত হোক। আমরা আপনাকে আল্লাহর নামে শুভেচ্ছা জানাই। তিনি শান্তির প্রভু, তিনি তার তৈরিকৃত ধার্মিকতার পথ এবং তার সত্যময় শান্তি সম্পর্কে আমাদের জানাতে চান। আজকে আপনার অনুষ্ঠান ধার্মিকতার পথ আবারও উপস্থাপন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। প্রিয় বন্ধু, পাক কিতাবের শিক্ষার বিষয়ে চিঠি লেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাই। যে সকল চিঠি, বই এবং ক্যাসেট আপনাদের পাঠানো হয়েছে, আশা করি তা পেয়ে আপনারা উপকৃত হয়েছেন। যারা ধার্মিকতার পথ অনুষ্ঠানটি মনোযোগের সাথে শুনেছেন তাদের ধন্যবাদ জানাই। যদি আপনি আমাদের কাছে চিঠি নাও লিখে থাকেন, তারপরেও আপনাকে ধন্যবাদ জানাই। আল্লাহ আপনাকে রহমত দান করুন এবং তার প্রতিষ্ঠিত নাজাতের সুখবর বুঝতে সাহায্য করুন। আমরা পরিকল্পনা করেছি আজ এবং পরবর্তী অনুষ্ঠান কিছুটা ভিন্ন করব। আমরা যে প্রশ্নগুলো পেয়েছি তা আপনাদেরকে জানাতে চাই। এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা শুধুমাত্র পাক কিতাব ব্যবহার করব।
তোমার কালাম আমার পথ দেখাবার বাতি, আমার চলার পথের আলো।
এখন প্রশ্নগুলো দেখা যাক। ধন্যবাদ। প্রথম প্রশ্ন, যারা ধার্মিকতার পথ অনুষ্ঠানটি তৈরি করেছেন তাদের ধর্ম কি? অনেক আগে আল্লাহ আমাদের সত্য খোঁজার দিল দিয়েছেন। আমরা আমাদের জন্য সত্য আল্লাহর কালাম জানতে চাই। আমরা কিতাবুল মুকাদ্দাস মনোযোগ সহকারে পড়ি। সেখানে তৌরাত, জবুর, নবীদের কিতাব এবং ইঞ্জিল বা সুখবর দেয়া আছে। আমরা খুঁজে পেয়েছি যে ঈসা মসীহই নাজাতদাতা, যার সম্পর্কে সকল নবী লিখে গিয়েছেন। আদম সন্তানদের গুনাহের ঋণ পরিশোধ করার জন্য ঈসার নিখুঁত এবং চূড়ান্ত কোরবানি হয়েছে, যেন তার উপর যে ইমান আনে সে চিরতরে আল্লাহর উপস্থিতির মধ্যে আসতে পারে। ঈসাই একমাত্র আল্লাহর কাছ থেকে এসেছেন এবং তিনিই আমাদের আল্লাহর কাছে নিয়ে যেতে পারেন। আমরা আমাদের সকল আশা তার উপর রেখেছি। তাহলে আমরা কারা? আমরা ঈসার সাহাবি। কোরআন আমাদের বলে আল কিতাবি, যার অর্থ হচ্ছে কিতাবীগণ। অন্যেরা আমাদের বলে থাকে ঈসাই, অর্থাৎ ঈসার লোক। যদি আপনারা আমাদের খ্রিস্টান বলে থাকেন, তাহলে বলে রাখি যে সকল খ্রিস্টানরা কিন্তু খ্রিস্টের লোক নয়। যেমন করে একটি কাঠের টুকরো পানিতে ভিজিয়ে রাখলেই তা কুমেরে পরিণত হয় না, সেইভাবে খ্রিস্টানদের কার্যকলাপ করলেই একজন খ্রিস্টান হয়ে যায় না। একটি ধর্মকে অনুসরণ করলেই আপনার সাথে আল্লাহর সম্পর্ক হয়ে যাবে না। শুধুমাত্র ঈসা মসীহই একজনকে আল্লাহর কাছে নিয়ে আসতে পারে। আমরা কতটা রহমত প্রাপ্ত যে আমরা ঈসা মসীহকে আমাদের নাজাতদাতা, প্রভু এবং বন্ধু হিসাবে পেয়েছি। তিনি আমাদের সাথে আল্লাহর একটি সুসম্পর্ক দিয়েছেন এবং মৃত্যুতে সাহস দিয়েছেন। প্রতিদিন তিনি তার বিশ্বস্ততা এবং মহব্বত আমাদের দেখিয়ে থাকেন। অনন্ত জীবনের সাথে জড়িত সকল কিছু আল্লাহ আমাদের ঈসা মসীহতে দিয়ে থাকেন। আমাদের দিল যা চায় তা আমরা তার মধ্যে দিয়েই পেয়ে থাকি।
আপনাকে ধন্যবাদ। পরবর্তী প্রশ্নটি গুরুত্বপূর্ণ, আর এই প্রশ্নটির একটি স্পষ্ট উত্তর প্রয়োজন। এখানে এভাবে লেখা আছে, কিছু বিষয় আমাকে কষ্ট দেয়। আমি কোরআনে পড়েছি যেখানে মোহাম্মদ নবী আদেশ করেছেন যেন আমরা তৌরাত এবং ইঞ্জিলে ইমান আনি, যা বাইবেলে পাওয়া যায়। আমি বাইবেলকে সম্মান করি এবং তা পড়া শুরু করি। যাই হোক, আমার বন্ধুরা বলেছে আমরা বাইবেলে ইমান আনতে পারি না, কারণ এটি এখনও দুর্নীতিগ্রস্ত এবং পরিবর্তন করা হয়েছে। তারা বলছে যে বাইবেল আমি পড়ছি তা আসল নয়। আপনি এই সম্পর্কে কি বলেন?
এর উত্তর দেওয়ার আগে তাদেরকে কিছু প্রশ্ন করতে চাই। যারা বলে থাকে যে এই পুরাতন কিতাব যা নবীরা লিখেছেন তা দুর্নীতিগ্রস্ত এবং পরিবর্তন করা হয়েছে, আপনারা যেখান থেকে এই বিষয়টি পেয়েছেন, অর্থাৎ বাইবেল দুর্নীতিগ্রস্ত এবং পরিবর্তন হয়েছে, তার উৎস কি? এই মারাত্মক দোষ দেওয়ার পিছনের ভিত্তি কোথায়? তাহলে আমাদের বলুন, কবে বাইবেল পরিবর্তন করা হয়েছে, কে পরিবর্তন করেছেন, কোথায় পরিবর্তন করা হয়েছে, কি কি পরিবর্তন করা হয়েছে? কেউ কি কোনো প্রকার প্রমাণ দিতে পারবে যে পাক কিতাব পরিবর্তন করা হয়েছে? যদি আপনি সততার সাথে খোঁজেন, তাহলে দেখতে পাবেন যে আল্লাহ তার নবীদের মধ্য দিয়ে যে পাক কিতাব নাজেল করেছেন তা তিনি রক্ষা করে আসছেন। যারা ঘোষণা করছে যে বাইবেল পরিবর্তন করা হয়েছে, তারা শুধুমাত্র একটি গুজবের উপর ঈমান এনেছে। বাইবেল পরিবর্তন করা হয়েছে
তার পক্ষে কোনো প্রকার সাক্ষী নাই। বরঞ্চ বাইবেল যে বিকৃত হয়নি তার পিছনে অনেক সাক্ষী রয়েছে। বর্তমানে বিশ্বের মহান জাদুঘরে এবং বিশ্ববিদ্যালয়ে যারা পণ্ডিতবর্গ আছে তারা অনেক পুরনো কিতাব সংরক্ষিত করে রেখেছেন, যার মধ্যে নূতন নিয়ম অথবা ইঞ্জিলও আছে। এর মধ্যে বেশিরভাগ কিতাবেই মোহাম্মদ আসার শত বছর পূর্বের, যাকে বলা হয় পুরাতন নিয়ম। আপনি যদি সেই সকল পুরাতন কিতাবের সাথে মিলিয়ে দেখেন তাহলে আপনি আবিষ্কার করতে পারবেন যে আল্লাহ তার কিতাব সংরক্ষিত করে রেখেছেন। মোহাম্মদের সময়ে যে বাইবেল পাঠ করা হতো সেই একই বাইবেল এখন আমাদের হাতে আছে। নবীরা তাদের লেখাগুলি কোনো পশুর চামড়ায় অথবা গাছের খোসায় লিখে রাখতেন। ইহুদিদের শরীয়তের শিক্ষকেরা সেই লেখাকে নতুন করে কিতাব আকারে তৈরি করেছে। এই প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকেরা নিশ্চিত করেছে যে আমাদের কাছে যে কিতাব আছে তা মূল কিতাবের সাথে পুরোপুরি মিলে যায়। কিতাবের অক্ষরগুলো গণনা করা হয়েছে এবং নিশ্চিত করার জন্য এর মধ্যকার অক্ষর মিলিয়ে দেখা হয়েছে যে এটি ঠিক মূল কিতাবের মতো। যদি সেখানে কোনো সমস্যা থাকত তাহলে সকল কিতাব ধ্বংস করে ফেলা হতো। ইহুদি ধর্ম শিক্ষকেরা বিশ্বাস করে যে আল্লাহর কালাম পরিবর্তন করার মানে হল আল্লাহর সাথে বিশ্বাসঘাতকতা করা। হয়তো আপনি 1947 সালের বিখ্যাত মৃত সাগরের কিতাবের আবিষ্কার সম্পর্কে শুনেছেন। আপনি কি জানেন যে এই কিতাবটি ঈসার জন্মের 100 বছর পূর্বে অনুলিপি করা হয়েছে? তারপরেও এই কিতাব সেই কিতাবের অনুলিপির সাথে পুরোপুরি মিলে যায় যা 1000 বছর পরে অনুলিপি করা হয়েছে। বাইবেল পরিবর্তন করা হয়নি, কেউ বাইবেল পরিবর্তন করতে পারে না, এটি অসম্ভব। ঈসার সময় থেকেই মূল হিব্রু বাইবেল পণ্ডিতেরা তর্জমা করা শুরু করে। কেউ দুনিয়ার সকল বাইবেলকে একসাথে পরিবর্তন করতে পারে না। বর্তমানে সমস্ত দুনিয়াতে 2000-এরও বেশি ভাষায় বাইবেল অনুবাদ করা হয়েছে। আল্লাহ তার পাক কালামকে সংরক্ষণ করেছেন এবং তার গোলামেরা তা দুনিয়ার বিভিন্ন ভাষায় তর্জমা করছে, কারণ আল্লাহ চান যেন সবাই পাক কালাম তাদের নিজের কানে শুনে, নিজের দিল থেকে বোঝে ও গ্রহণ করে এবং নাজাত পায়। আল্লাহ কি তার কালামকে শয়তানের হাত থেকে এবং যারা এটি পরিবর্তন করতে চায় কিংবা নষ্ট করতে চায় তাদের হাত থেকে রক্ষা করতে পারে? হ্যাঁ, তিনি তা পারেন এবং তিনি তা রক্ষা করেছেন। আল্লাহ মহান। অবশ্যই আমরা প্রথম থেকে সচেতন আছি যে শয়তান দুনিয়ার শুরু থেকেই আল্লাহর কালামকে পরিবর্তন করতে চেয়েছিল। আল্লাহ যে কথা বলেছিলেন তা ভুলভাবে মানুষকে বোঝানোর চেষ্টা করেছিল শয়তান। উদাহরণস্বরূপ, তৌরাত শরীফের প্রথম অংশে অর্থাৎ পয়দায়েশে আল্লাহ আদমকে বলেছিলেন যে যেদিন তুমি এই গাছের ফল খাবে সেদিন তুমি মরবে। কিন্তু শয়তান আল্লাহর কালামকে অস্বীকার করে বলেছিল কখনোই মরবে না। এইভাবে শয়তান আল্লাহর কালামকে পরিবর্তন করতে চেয়েছিল। আপনি জানেন যে আদম এবং হাওয়া শয়তানের কথায় বিশ্বাস করেছিলেন এবং নিষিদ্ধ গাছের ফল খেয়েছিল। ফলাফলে তাদের রুহও মারা গিয়েছিল এবং তাদের দেহ নষ্ট হতে ও মরতে শুরু করেছিল। প্রিয় বন্ধু, আল্লাহর কালাম সত্য, শয়তান ছিল মিথ্যাবাদী এবং প্রতারক। শয়তান মানুষদের ঠকাতে চায় এবং তাদেরকে এই কথাই বিশ্বাস করাতে চায় যে বাইবেল পরিবর্তন করা হয়েছে। কিন্তু প্রভু ঈসা মসীহ বলেন,
পাক কিতাবের কথা কি বাদ দেওয়া যেতে পারে? পারে না। আসমান ও জমিন শেষ হবে, কিন্তু আমার কথা চিরদিন থাকবে।
এখন তৃতীয় প্রশ্ন করছি, কেন আপনারা ঈসাকে আল্লাহর পুত্র বলে থাকেন? আল্লাহ সন্তানের জন্ম দেয় না এবং তিনিও জন্ম নেননি, তাহলে কিভাবে ঈসা আল্লাহর পুত্র হতে পারে? আমরা প্রায় এই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিয়েছি, তবুও আমরা আনন্দের সাথে আবারও এই প্রশ্নের উত্তর দিতে চাই। এড়িয়ে যাওয়া একটি গুরুত্বপূর্ণ বিষয় যা মৃত্যু পর্যন্ত নিয়ে যেতে পারে। প্রবাদ বাক্যে আছে, আপনি বিষয়টি জানার পূর্বে এড়িয়ে যাওয়া আপনাকে হত্যা করবে। যারা প্রশ্ন করে তারা বলে, কেন আপনারা ঈসাকে আল্লাহর সন্তান বলে থাকেন? প্রথমত, আমরা শ্রোতাবৃন্দকে জানাতে চাই আল্লাহর পুত্র উপাধিটি আমরাই দেইনি, আল্লাহ ঈসাকে তার পুত্র বলে ডেকেছেন। দ্বিতীয়ত, আল্লাহর পুত্র বললেই কথাটা এমন দাঁড়ায় না যে আল্লাহ একজন স্ত্রী গ্রহণ করেছেন এবং তার মধ্যে দিয়ে একজন সন্তান গ্রহণ করেছেন। আমরা ইতিমধ্যে দেখেছি যে কিতাবে ঈসার হাজারো নাম এবং উপাধি রয়েছে। এই সকল নামগুলো আমাদের সাহায্য করে ঈসার পরিচয় সম্পর্কে জানতে। উদাহরণস্বরূপ, তাকে বলা হয়েছে দরজা, কিন্তু তার মানে এই না যে ঈসা কাঠের তৈরি অথবা লোহার তৈরি কোনো দরজা। তাকে আরও বলা হয়েছে জীবন খাদ্য, কিন্তু তার মানে এই না যে তিনি একটি ভেড়া। একইভাবে যখন আল্লাহ তাকে পুত্র বলে ডেকেছেন, তখন আপনাদের বুঝতে হবে যে এর মানে এই না যে আল্লাহ একজন স্ত্রী গ্রহণ করবেন এবং তার মধ্যে দিয়ে একজন সন্তান নেবেন। এটি কুফরি হবে। আমি যদি বাংলাদেশ থেকে কোনো দেশে ঘুরতে যাই, তাহলে সেখানকার লোকে আমাকে বাংলাদেশের সন্তান বলবে, কিন্তু তার মানে এই না যে বাংলাদেশ একটি স্ত্রী নিয়েছে এবং তার মধ্যে দিয়ে একজন সন্তান গ্রহণ করেছে। একইভাবে আল্লাহ ফেরেস্তারা এবং নবীগণ মসীহকে আল্লাহর পুত্র বলে ডেকেছেন, কারণ তিনি আল্লাহর কাছ থেকে এসেছেন। ঈসা একজন কুমারীর গর্ভে জন্মেছিলেন। তার কোনো জাগতিক আব্বা ছিল না। তিনি জন্মগ্রহণ করার পূর্বে বেহেস্তে বসবাস করেছিলেন, কারণ তিনি হচ্ছেন কালেমাতুল্লাহ, অর্থাৎ আল্লাহর কালাম, যিনি শুরুতেই আল্লাহর সাথে ছিলেন। কিতাব এই ঘোষণা করে,
প্রথমেই কালাম ছিলেন, কালাম আল্লাহর সঙ্গে ছিলেন এবং কালাম নিজেই আল্লাহ ছিলেন। সেই কালামই মানুষ হয়ে জন্মগ্রহণ করলেন এবং আমাদের মধ্যে বাস করলেন। পিতার একমাত্র পুত্র হিসাবে তার যে মহিমা, সেই মহিমা আমরা দেখেছি। তিনি রহমত ও সত্যপূর্ণ। আল্লাহকে কেউ কখনো দেখেনি। তার সঙ্গে থাকা সেই একমাত্র পুত্র, যিনি নিজেই আল্লাহ, তিনিই তাকে প্রকাশ করেছেন।
ঈসা হচ্ছেন আল্লাহর অনন্তকালীন পুত্র। আল্লাহর কালাম দুনিয়াতে মানুষের দেহ নিয়ে দেখা দিয়েছে। আল্লাহর কালাম কি? আপনি হয়তো বলতে পারেন, পাক কিতাব হচ্ছে আল্লাহর কালাম, যা লিখতে আল্লাহ নবীদের উৎসাহ দিয়েছিলেন। আপনি সঠিক। নবীদের কিতাব আমাদের কাছে আল্লাহর কালামের মতো, যেন আল্লাহর পক্ষ থেকে একটি চিঠি। কিন্তু আপনাকে একটি কথা জিজ্ঞাসা করতে চাই। ধরুন, আপনার একজন বন্ধু আছে, সে অন্য শহরে বাস করে। আপনি আপনার বন্ধুর কাছে কোন বিষয়টি আশা করবেন? সে আপনাকে কিছু সাধারণ চিঠি লিখবে, নাকি যখন সে আসবে তখন আপনাকে দেখতে আপনার বাড়ি আসবে? অবশ্যই আপনি চাইবেন যেন সে আপনাকে দেখতে আসে, যাতে আপনারা সরাসরি কথা বলতে পারেন। একইভাবে তখনও আল্লাহ মহান ছিলেন এবং কোনো কিছুই তার পক্ষে অসম্ভব ছিল না। আর তিনি লোকদের তার সম্পর্কে ও তার ইচ্ছা সম্পর্কে জানাতে চেয়েছিলেন। আপনার কি মনে হয়, আল্লাহ কি করেছেন? তিনি কি শুধুমাত্র কিছু চিঠি আমাদের উদ্দেশ্যে পাঠিয়েছেন, নাকি তিনি মানুষের দেহে আমাদের কাছে এসেছেন? বন্ধু, সুখবর হচ্ছে এই যে নবীরা ঘোষণা করেছেন যে আল্লাহ নিজে গুনাহগার মানুষদের পরিদর্শন করতে এসেছিলেন। ইঞ্জিল শরীফে আমরা আবিষ্কার করতে পেরেছি আল্লাহ তার কালামকে মানুষরূপে লোকদের মাঝে বসবাস করার জন্য পাঠিয়েছিলেন, যাতে তাদের গুনাহের হাত থেকে নাজাত দিতে পারে। বেহেস থেকে আগত সেই মানুষটি হল ঈসা মসীহ। ঈসা কে যে আল্লাহর পুত্র বলে ডাকা হয়? তিনি তার যোগ্য, কারণ তিনি আল্লাহর কালাম, যিনি শুরুতে আল্লাহর সাথে ছিলেন। ঈসা হচ্ছেন আল্লাহর চিরস্থায়ী পুত্র, যিনি আল্লাহর পূর্ণ প্রতিনিধি। ঈসা আল্লাহর চরিত্রকে মানুষের কাছে প্রকাশ করেছেন। আমরা প্রায় একজন যুবককে উদ্দেশ্য করে বলে থাকি, সে একদম তার বাবার মতো। ঈসাও ঠিক তাই। ঈসা আল্লাহর ছবি বহন করে। ঈসাকে জানলে আল্লাহকে জানা যায়। কিতাব বলে,
অনেকদিন আগে নবীদের মধ্য দিয়ে আল্লাহ আমাদের পূর্বপুরুষের কাছে নানাভাবে অনেকবার অল্প অল্প করে কথা বলেছিলেন, কিন্তু এই দিনগুলোর শেষে তিনি তার পুত্রের মধ্য দিয়ে আমাদের কাছে কথা বলেছেন। আল্লাহ তার পুত্রকে সবকিছুর অধিকারী হওয়ার জন্য নিযুক্ত করলেন। পুত্রের মধ্য দিয়েই তিনি সবকিছু সৃষ্টি করলেন। আল্লাহর সব গুণ সেই পুত্রের মধ্যেই রয়েছে। পুত্রই আল্লাহর পূর্ণ ছবি। পুত্র তার শক্তিশালী কালামের দ্বারা সবকিছু ধরে রেখে পরিচালনা করেন। মানুষের গুনাহ দূর করবার পরে পুত্র বেহেস্তে আল্লাহ তাআলার ডান পাশে বসলেন।
একমাত্র চূড়ান্ত কালাম। আপনাকে একটি বিষয় বুঝতে হবে, আল্লাহ কখনো বলেনি যে তিনি কি কারণে ঈসাকে তার পুত্র বলেছেন। শুধুমাত্র আপনাকে ঈমান আনতে হবে। মনে রাখবেন, আল্লাহ দাউদকে এই রকমভাবে লিখতে উৎসাহিত করেছিলেন।
ভয়ের সঙ্গে তোমরা মাবুদের এবাদত করো, ভয় ভরা অন্তরে আনন্দ করো। তোমরা সেই পুত্রকে সম্মান দেখিয়ে চুম্বন করো, যাতে তিনি তোমাদের উপর গজব নাজেল না করেন আর চলার পথেই তোমরা ধ্বংস হয়ে না যাও, কারণ চোখের নিমিষেই তার রাগ জ্বলে উঠতে পারে। ধন্য তারা যারা তার মধ্যে আশ্রয় নেয়।
আল্লাহ আরও প্রেরিত ইহন্নাকেও ইঞ্জিল শরীফে লিখতে উৎসাহিত করেছিলেন। ঈসা সাহাবিদের সামনে চিহ্ন হিসাবে আরও অনেক অলৌকিক কাজ করেছিলেন, সেগুলো এই কিতাবে লেখা হয়নি।
কিন্তু এইসব লেখা হল যাতে তোমরা ইমান আনো যে ঈসাই মসীহ ইবনুল্লাহ, এবং ইমান এনে যেন তার মধ্য দিয়ে জীবন পাও। যে কেউ পুত্রের উপর ইমান আনে সে তখনই অনন্ত জীবন পায়, কিন্তু যে পুত্রকে অমান্য করে সে সেই জীবন কখনো পাবে না, বরং আল্লাহর গজব তার উপরে থাকবে।
শ্রোতাবন্ধু, আমাদের সাথে যোগাযোগের ঠিকানা হল TWR বাংলাদেশ, আর আমাদের মোবাইল নম্বর হচ্ছে 01905880851। আমি আবারও বলছি 01905880851। শ্রোতাবন্ধু, সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আল্লাহর ইচ্ছায় পরবর্তী সম্প্রচারে আমরা আরও প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। পাক কিতাবে আল্লাহ যা ঘোষণা করেছেন তা গ্রহণ করার মধ্যে দিয়ে আল্লাহ আপনাকে রহমত দান করুন।
সব মানুষ ঘাসের মতো, আর ঘাসের ফুলের মতোই তাদের সব সৌন্দর্য। ঘাস শুকিয়ে যায় আর ফুলও ঝরে যায়, কিন্তু প্রভুর কালাম চিরকাল থাকে। এই কালামই সেই সুসংবাদ যা তোমাদের কাছে তাবলীগ করা হয়েছে।